হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের বিচার ব্যবস্থা ও স্বচ্ছতা, আর সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং স্বচ্ছতা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। ডক্টর জিল্লুর রহমান খান একজন রাজনৈতিক বিশ্লেষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ডক্টর তুহিন মালিক, আন্তর্জাতিক মানবাধিকার আইন বিষয়ে আইনজীবী মালিক একজন বিশেষজ্ঞ। ডক্টর তুহিন মালিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
জি, ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। প্রথমেই অনেকে অলরেডি কল করছেন, প্রথম প্রশ্নটা নেওয়া যাক।
হ্যালো, আমি জহির বিশ্বাস ঢাকা থেকে বলছি। বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং স্বচ্ছতা এই আলোচনাটি আমার ভীষণ ভালো লাগছে। এখানে আমার একটি প্রশ্ন আছে যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থায় স্বাধীনতার পরে যত সরকার এসেছে, খণ্ডকালীন অথবা পূর্ণকালীন, কোন সরকারেই কোন রকমের স্বচ্ছতা দেখায়নি, এবং সেটা দলীয় স্বার্থের কারণে নাকি তাদের কালো টাকা তৈরির কারণে, কোন কারণে আমি জানি না। আমার প্রশ্ন যে এই অস্বচ্ছতা কেন, না এটা দুর্নীতি, নাকি এটা অস্বচ্ছতা, নাকি এটা ক্ষমতার পিপাসা? এটাই আমার প্রশ্ন, যে আমি জানতে চাই যে বিচার ব্যবস্থায় অস্বচ্ছতা, এটার পিছনে কোন কারণটি দায়ী, এটাই আমার প্রশ্ন।
ধন্যবাদ জহির বিশ্বাস, তিনি ঢাকা থেকে ফোন করেছেন, জানতে চেয়েছেন যে স্বাধীনতার পর থেকে কোনো সরকারই স্বচ্ছতা দেখায়নি, সেটা হয়তো দলীয় স্বার্থের কারণে, কালো টাকা তৈরির কারণে ইত্যাদি। তার প্রশ্ন হচ্ছে এই অস্বচ্ছতা কেন, কি কারণ, এটা কি দুর্নীতি, ক্ষমতার পিপাসা ইত্যাদি। আমি প্রথমে যাচ্ছি ডক্টর জিল্লুর রহমান খানের কাছে।
প্রশ্নকর্তা নিজের প্রশ্নের নিজেই উত্তর দিয়ে দিয়েছেন, তো এগুলো তো আপনার আন্ডার ডেভেলপড নেশনস এর এটা একটা মানে কমন ফেনোমেনা, এই করাপশনটা আর পার্সোনালাইজেশন পাওয়ার। কারণ ইনস্টিটিউশন আমরা যে এটা ডেভেলপ করতে পারিনি এখনো, এবং যে ল যেটা আইন চাইটা, যে হাইয়েস্ট ল হচ্ছে কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন মধ্যে সবকিছুই আছে, কিন্তু তার প্রয়োগ করাটাই হচ্ছে ওই করাপশনটাই প্রয়োগ করতে বাধা সৃষ্টি করে। তো এই কারণে আপনার যে আপনার স্টেট ডিপার্টমেন্টের যে আমি দেখলাম আজকে সকালেই দেখলাম স্টেট ডিপার্টমেন্ট রিপোর্ট, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস ইন বাংলাদেশ, তো সেখানে তারা প্রথমেই বলেছেন ল্যান্ডস্লাইড ভিক্টরি। ডিসেম্বর 2008 আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্টরি, কিন্তু তারা মেনশন করেননি যে কি কার জন্য এই ল্যান্ডস্লাইডের ভিক্টরি হলো। তারা যদি এটা মেনশন করতেন তাহলে তারা জানতে পারতেন যে একটা কমিটমেন্ট ছিল আওয়ামী লীগের টু ফাইট করাপশন, এবং এটা একটা বিরাট কমিটমেন্ট, ওয়ার ক্রাইমস ট্রায়াল, করাপশন ফাইটিং, আর হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট, এবং করাপশনই কিন্তু ডেভেলপমেন্টের পিছিয়ে নিয়ে যায়, ঠিকিয়ে রাখে। আর শেষ কথা হচ্ছে কনসেনসাস বিল্ডিং। আপনার ডেমোক্রেসি কনসেনসাস বিল্ডিং ছাড়া চলে না। আমাদের আমেরিকায় দেখেন যে এতদিনের ডেমোক্রেসি 230 বছর হয়ে গেল, এখনো ওই কনসেনসাস বিল্ডিংটা এখন আমরা দেখছি মাঝে মাঝে হোঁচট খাচ্ছে। তো এখানে এত অ্যাডভান্স জায়গায় যদি হোঁচট খায় তাহলে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে কি হবে আপনারা চিন্তা করে দেখেন। আর এটা বলি রাখি যে ডেমোক্রেসিটা খুব জটিল একটা শাসনতন্ত্র, এর খুব সহজ নয়। ডেমোক্রেসির জন্য শিক্ষার দরকার, ডেমোক্রেসির জন্য সংস্থার দরকার, ইনস্টিটিউশন যারা বলি, ডেমোক্রেসির জন্য একটা সেপারেশন অফ পাওয়ার দরকার, ব্যালেন্স অফ পাওয়ার দরকার, যেটা আপনার একটা ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চকে চেক করবে টু প্রিভেন্ট এক্সেসেস অফ পাওয়ার, জুডিশিয়াল ব্রাঞ্চ, এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ, আর ফোর্থ ব্রাঞ্চ আমি বলি যে মিডিয়া হচ্ছে ফোর্থ ব্রাঞ্চ, নিউজ পেপার, ইন্টারনেট বলেন, রেডিও টেলিভিশন, আপনাদের ভয়েস অফ আমেরিকা দেখেন, এটা হচ্ছে ফোর্থ ব্যান্ড। এইগুলো না যদি ঠিক মতন ব্যালেন্স না হয় তাহলে ডেমোক্রেসি চলতে পারে না, তখন করাপশন ঢুকে পড়বে।
ধন্যবাদ ডক্টর জিল রহমান খান। আমাদের আরো অনেক কলার আছেন, আমি এই প্রশ্নের জন্য ডক্টর তুহিন মালিকের কাছে যাচ্ছি।
জি ধন্যবাদ। প্রশ্নকর্তা এটা খুব মৌলিক প্রশ্ন করেছেন এবং প্রশ্নের মাঝখানেই উনি যে সমস্ত কারণ বর্ণনা করেছেন প্রত্যেকটাই সত্য, কিন্তু এটা টু ফোল্ডের সমাধান এবং সমস্যাটাও টু ফোল্ডেরই। এটা উনি খুব ভালোভাবে বলেছেন যে একটা দিক রয়েছে এটার বিচার বিভাগের স্বচ্ছতার দিকে যে দুর্নীতি, এটা তো অবশ্যই এটা অনস্বীকার্য যে দুর্নীতি শুধু বিচার ব্যবস্থা নয়, আমাদের পুরো রাষ্ট্রযন্ত্রের পুরো কাঠামোর মধ্যেই কিন্তু দুর্নীতি লুকিয়ে আছে। এমনকি দুর্নীতিকে যারা দমন করবে সেই সংস্থার মধ্যেও দুর্নীতি রয়েছে, যাদের এটা দমন করার কথা, অনুসন্ধান করার কথা এবং দুর্নীতিকে নিবারণ করার জন্য শাস্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে আইনের শাসনকে বলবৎ করার কথা, প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতি ঢুকে গেছে। এখন দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি দমনের জন্য বোধহয় একটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়ে গেছে। তো এটা গেলে একটা বড় মাপের যে সামগ্রিকভাবে প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা ইনস্টিটিউশন যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, বিচার বিভাগ যে এটা থেকে বাইরে আছে এটা কিন্তু হলফ করে বলার কোনো সুযোগ নেই। এবং এ ধরনের অনেক ঘটনা, অনেক প্রমাণ, অনেক তথ্য আমরা মিডিয়া থেকে শুরু করে সার্বিকভাবে এটা দেখতে পাচ্ছি এবং প্রমাণিত হচ্ছে যে কিভাবে বিচার বিভাগ এর সংস্পর্শ থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। দ্বিতীয়ত যে দিকটা উনি বলেছেন যে রাজনৈতিক প্রভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের স্বাধীনতার পর উনি যেটা বলেছেন যে সরকারি আসুক না কেন এটাকে বিচার বিভাগকে স্বাধীনতা আনতে দেয়নি কিংবা দেওয়ার সুযোগ সৃষ্টি করেনি, এটা এই কারণে যে আমাদের স্বাধীনতার পর থেকে সমস্ত সরকারগুলোই চেয়েছে যে বিচার বিভাগকে তারা নিজেদের কুক্ষিগত করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই বিভাগটাকে ব্যবহার করার জন্য, যার ফলশ্রুতিতে আমাদের সংবিধানে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের কথা বলা হয়েছে এবং বিচার বিভাগকে এক্সিকিউটিভ থেকে, নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের জন্য সংবিধান এখানে ব্যবস্থাপনা দিয়ে দিয়েছে। আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে বিচার বিভাগকে পৃথকীকরণের জন্য, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু কোনো সরকারের আমলেই দেখলাম না যে বিচার বিভাগকে তারা পৃথক করবে। সর্বশেষে যখন সর্বশেষ কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, তার আগে কেয়ারটেকার গভর্নমেন্টের আইন উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, উনি তখন একটা অর্ডিন্যান্স জারি করার প্রক্রিয়া শুরু করেছিলেন যে উনি জারি করেই ফেলবেন যে বিচার বিভাগকে পৃথক করা হোক। তারপর আপনারা জনগণ তো জানেই, দর্শক শ্রোতারাও জানে যে দীর্ঘ অনেক বছর একটা মামলা মহামান্য হাইকোর্টে থেকে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো, মাজদার হোসেনের মামলা, যেখানে বিচার বিভাগকে পৃথকীকরণের বিষয়টা প্রত্যেকটা সরকারই এই এটা বাস্তবায়নের জন্য দীর্ঘদিন সময় নিয়েছে এবং কোর্ট থেকে দীর্ঘ মেয়াদে সময় নেয়ার পরে সর্বশেষে কিন্তু নামে মাত্র এবং আইনগতভাবে কাগজে কলমে বিচার বিভাগ স্বাধীন হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। লোয়ার জুডিশিয়ারি যদিও বলা হচ্ছে যে এক্সিকিউটিভের অর্ডারে চলে না, আগে যেটা ছিল যে দাঁতের ডাক্তার থেকে শুরু করে পশু চিকিৎসক পর্যন্ত ম্যাজিস্ট্রেট হতো, বিচার করত এবং যিনি আজকে ডিসি এডিসি উনিও ম্যাজিস্ট্রেট হয়ে ফাঁসির মামলার বিচার করছেন। এই যে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে যে বিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া হয়েছে, সেখানেও করে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা করার পরেও কিন্তু জুডিশিয়ারি কিন্তু সেভাবে আমাদের আইন মন্ত্রণালয়ের হাত থেকে বের হতে পারেনি। এ কারণে যে সুপ্রিম কোর্টের একটা কোনো স্থায়ী সচিবালয় আজ পর্যন্ত সৃষ্টি করা হয়নি এবং সুপ্রিম কোর্টকে কোনো বাজেট দেয়া হয়নি এবং এই অ্যালোকেশনগুলোর কারণে সুপ্রিম কোর্টের জনবলের কারণে সুপ্রিম কোর্ট কিন্তু এই জিনিসগুলো দেখতে পারছে না যে কোথায় কোন জাজকে নিয়োগ দেওয়া হবে, কাকে কোথা থেকে পদোন্নতি দেওয়া হবে, কাকে কোথা থেকে ট্রান্সফার করা হবে, যার ফলশ্রুতিতে এখনো সরকারের হাতে এটা রয়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি যে কোনো সময় সরকার কোন মন্ত্রী যদি আজকে বলে যে এই নেতাকে গ্রেফতার করা হবে, এই নেতা গ্রেফতার হচ্ছেন, এবং উনি যদি বলেন যে এই আচরণ করলে, নাকে খত দিলে উনি জামিন পাবেন, পরদিন দেখি উনি জামিন পাচ্ছেন, নেতা কিংবা মন্ত্রী এমপিদের কথার প্রতিফলন হিসেবে কিন্তু আমাদের লোয়ার জুডিশিয়ারিতে আমরা এই অর্ডার গুলাকে যখন আমরা মিডিয়াতে দেখি, তখন সাধারণ মানুষের আস্থা কিন্তু বিচার বিভাগ থেকে সরে যায়।
ধন্যবাদ,
যেটা ঘটছে।
ধন্যবাদ ডক্টর তুহিন মালিক। আমাদের অনেক শ্রোতা ফোন করছেন, তাই আমাদের সীমিত সময় যেহেতু, আবার এই একই বিষয়ে তো আমরা ফিরেই আসবো। এর পরের প্রশ্নটা নেওয়া যাক। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। নূর মোহাম্মদ সোহা কাতার থেকে বলছি। আজকের সম্মানিত বিজ্ঞ প্যানেলে আমার কয়েকটি বিষয় উল্লেখপূর্বক প্রশ্ন হচ্ছে। বিচার নিজেদের মনোভূত না হওয়ার বিচারকের বিরুদ্ধে লাঠি মিছিল, বিচারকের কক্ষ ভাঙচুর, স্পর্শকাতর মামলা, সাক্ষী অপহরণ, খুন, বিচারকের নিকট দ্রুত রায় চাওয়া, বদলতে পদোন্নতি দেওয়ার প্রতিশ্রুতি, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর মহান সংসদে দাঁড়িয়ে একজন নেতার ফাঁসির দাবিতে আন্দোলনরত প্রতি খেয়াল রেখে বিচার করার আহ্বান, আইন পরিবর্তন করে শাস্তি বৃদ্ধি করা, হাত করা অবস্থায় নির্যাতন, হত্যা ইত্যাদি হাজারো ঘটনা ঘটে যাওয়ার পরও কি আমরা বিচার ব্যবস্থাকে স্বাধীন ও স্বচ্ছ বলতে পারি? ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ নূর মোহাম্মদ, দোহা কাতার থেকে ফোন করেছেন। আমি প্রথমেই যাচ্ছি ডক্টর তুহিন মালিকের কাছে। ওনার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি কোনোদিন স্বাধীন নিরপেক্ষ ইয়ে পাবো বিচার ব্যবস্থা?
এটা তো আমাদের প্রত্যাশা তো অবশ্যই রয়েছে, এবং এটা শুধু প্রত্যাশার বিষয় না, স্বাধীন বিচার বিভাগ কিন্তু আমাদের সাংবিধানিক অঙ্গীকার, এবং একটা স্বাধীন বিচার বিভাগ পাওয়া এটা মানুষের মৌলিক অধিকারের অংশ, সাংবিধানিক অধিকারের অংশ। আমাদের সংবিধান এটাকে নিশ্চয়তা দিচ্ছে যে প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে, এবং স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে, স্বাধীন বিচারের মাধ্যমে, নিরপেক্ষ বিচারের মাধ্যমে সে তার বিচারের অধিকারটাকে, ন্যায় বিচারটাকে সুসংহত করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রশ্নকর্তা যে সমস্ত সিনারিওর কথা বলেছেন, সংসদ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, এবং যেভাবে সাধারণ মানুষ এই জিনিসগুলো চোখে দেখছে, যে মানুষ, যে কিছু লোক যেটা চাচ্ছে সেটাই আইনে পরিণত হচ্ছে, কিছু লোক যেটা চাচ্ছে সেভাবে বিচার হচ্ছে, কিছু লোক যেটা চাচ্ছে সেভাবেই রায় কার্যকর হচ্ছে, কিছু লোক যেভাবে চাচ্ছে সেভাবেই কাউকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে, তো এটা কি আইনের শাসন না ব্যক্তির শাসন হয়ে যাচ্ছে? তো আমাদের দেশে যেটা এখনো আমরা এটা বলতে পারবো না যে আইন তার স্বাভাবিক গতিতে চলে। একটা কথা সবসময় বলা হচ্ছে যে আইনের নিজস্ব গতি আছে, কিন্তু এটা আমার কাছে বাস্তবতা নিরিখে এটা মনে হয় না আইনের নিজস্ব গতি আছে। আইন চলে তার সামাজিক গতিতে, আর সমাজের সামাজিক গতিটা কিন্তু নির্ধারণ করছে আপনার রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, অন্যান্য শক্তির দ্বারা। তো সমাজ যেভাবে চলছে, দুর্নীতিগ্রস্ত অর্থের মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করা, রাজনৈতিক শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা, আইনও কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে। এটা খুবই দুঃখজনক যে আইনের শাসনের ক্ষেত্রে আমরা আইন দ্বারা শাসিত হচ্ছি না, যে সমস্ত উপসর্গের কথা বললেন, যেগুলো ঘটনার কথা বললেন, আমরা তাদের মাধ্যমেই শাসিত হচ্ছি।
ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান।
এটা তো আমার মনে করিয়ে দিচ্ছে যে দার্শনিক প্লেটো এর উপরে অনেক চিন্তা করে গেছেন। তার ধারণা ছিল যে একটা মানে আইডিয়াল স্টেট হবে, যে ফিলোসফার কিংস, যারা ব্যক্তি যাদের কোনো নিজের কোনো স্বার্থ দিকে নজর থাকবে না, দেশের স্বার্থের জন্য তারা এগিয়ে যাবেন। তারপর দেখলেন যে যখন এরকম একটা লোককে ক্ষমতা দেওয়া হয়, তারা কিন্তু ফিলোসফার আর থাকেন না, তারা নিজের ক্ষমতায় আবার মানে বৃদ্ধি করবার জন্য উঠে পড়ে লেগে যান, এবং নিজের স্বার্থ সিদ্ধি করতেই ব্যস্ত হয়ে পড়ে। তখন তিনি করলেন যে তাহলে আমরা ইয়ে করি, লজ, এই লজটা হচ্ছে খুব আইডিয়াল কিছু না, লজ মেড বাই হিউম্যান বিইংস, কিন্তু তবুও লজ এর মধ্যে মোটামুটি একটা সমতা আনার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য উনি লজ লিখলেন। এই করে তারপর অ্যারিস্টটল করলেন কি, এটা ব্যালেন্স করলেন, গোল্ডেন মিন হিসাবে ব্যালেন্স করলেন, দেখলেন যে সবচেয়ে লজ এর এমন একটা জিনিস যেটা মেড বাই হিউম্যান বিইংস, মানুষই করছে আইন, আইনটা কিন্তু অন্যখান থেকে আসছে না, মানুষই আইন করছে,
মানুষ আইন করছে যে ফিলিং দ্য পালস অফ দ্য নেশন, তাদের কনস্টিটিউয়েন্স তাদের যেরকম ভাবে তারা ফিডব্যাক পাচ্ছে সেই অনুযায়ী তারা আইনটা করছে। এবং কনস্টিটিউশন যে প্রথম কনস্টিটিউশন অ্যারিস্টটল বললেন যেটা বহু বছর পরে ইয়ে হলো, সেখানে উনি লিখেছেন যে দেখো এই যে আইনের ব্যাপারটা এই মাঝে মাঝে কিন্তু ডিস্টর্টেড হয়ে যায়, আইনটা সবসময় দরকার যে আইনটাকে ঠিক মতে যদি আমরা অ্যাপ্লাই না করি প্রয়োগ না করি তাহলে ওটা ডিস্টর্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এটা যদি আইনটা বসে থাকে কনস্টিটিউশনের ভেতরে, যেমন অনেক আইন আছে কনস্টিটিউশনের আপনার সুশাসনের ব্যাপারে আছে এবং এই আপনার ন্যায়পালের আইন আছে, আমরা তো কোনোদিন প্রয়োগ করিনি, ন্যায়পালের আইনও কোনোদিন প্রয়োগ করিনি, তো এগুলো বসে থাকলে তো আইনটা থাকবে না, এটা প্রয়োগ করতে হবে। তো ইনি বললেন যে এইটা প্রয়োগ করতে একটা জিনিস দরকার, যে ক্ষমতায় যারা থাকবেন তাদের বুঝতে হবে যে অপোজিশন খুব দরকার, তাদের একটা অপোজিশন না থাকলে তারা বুঝতে পারবেন না, তারা তারা নিজেরা এক নায়কের দিকে চলে যাবেন যে কোনো ফর্ম গভর্নমেন্ট। তিনি করলেন কি, বললেন যে দেখো তাহলে হবে কি, কিছুটা ডেমোক্রেসির যে জিনিসটা সেটা আমরা ধরে রাখবো, আবার যেটা কিংশিপ মনার্কিরও কিছু ধরে রাখবো, আর একটা হচ্ছে আপনার অ্যারিস্টোক্রেসিরও ধরে রাখবো। এবং অনেকদিন পরে রোমানরা এটা করেছিল অ্যারিস্টটল, যে সেনেট রিপ্রেজেন্টেড দ্য প্যাট্রিশিয়ানস হাই বর্ন, দ্য অ্যাসেম্বলি রিপ্রেজেন্টেড দ্য প্লেবিয়ানস দ্য অর্ডিনারি পিপল, এন্ড সিজার রিপ্রেজেন্ট দ্য এক্সিকিউটিভ পাওয়ার দ্য কিংশিপ। তো এই ব্যালেন্স করে রোমানসরা কিন্তু নিয়ে গেছিল, এবং রোমান্স আপনারা মনে করবেন লজ এর ব্যাপারে রোমানদের দান একটা বিরাট দান, কারণ রোমান ল উপরে ভিত্তি করেই এই যে ইংলিশ কমন লটা হলো বেসড অন রোমান ল, যে সিজার নিয়ে গেলেন ইংল্যান্ডে 44 BC, ওইখান থেকে তারা আস্তে আস্তে আসলেন হেনরি দ্য সেকেন্ড, উনি তার চিফ জাজ ছিলেন 11th century, হেনরি ব্র্যাকটন, তাকে বললেন যে দেখো এ তো ট্রাইবাল লজ হয়ে যাচ্ছে, রোমানরা দিয়ে গেল 9000 বছর আগে, কিন্তু এখন তো সব ট্রাইবের নানা রকম লজ তারা ইচ্ছা মতো তারা প্রয়োগ করছে।
ওয়াশিংটন থেকে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সঙ্গে, ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর তুহিন মালিক। হ্যালো, ইয়ের থেকে দিনাজপুরের যে কলটি, হ্যালো,
দিনাজপুর থেকে আমি রুবেল কোনি বলছিলাম।
হ্যাঁ বলুন।
আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের ত্রয়োদশ সংশোধনী কেয়ারটেকার সরকারের বিলটি সংবিধান সংশোধন করে পাস করা হয়েছিল, যেখানে 2/3 সদস্যের সমর্থন ছাড়া সংবিধান সংশোধন করা যায় না, সেরকম একটি সংশোধনী ছিল কেয়ারটেকার সরকারের বিলটি, ত্রয়োদশ সংশোধনী। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বাংলাদেশের মানুষ দেখলো এরকম একটি নির্ভরযোগ্য আইন যেটি এ জাতির প্রত্যাশা, সেটি কোর্ট অর্থাৎ খায়রুল হকের নেতৃত্বের প্রধান বিচারপতি এরকম একটি নিরপেক্ষ আইনকে বাতিল করে দিয়ে একটি রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের কোন রাস্তা তৈরি করে দিল কিনা। যখন এরকম একটি রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কোর্ট ব্যবহার হয়, তখন আমরা বাংলাদেশের মানুষ কিভাবে আশা করতে পারি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত নিরপেক্ষ হবে বা মানুষ সেখানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পাবে?
ধন্যবাদ। ডক্টর তুহিন মালিক,
উনি যে প্রশ্নটা করলেন এটা তো বিচার বিভাগের যেরকম সংশ্লিষ্ট একটা বিষয়, তার চেয়ে বেশি সংশ্লিষ্ট হচ্ছে আমাদের গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতির বিধানের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। এবং তার সাথে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সাংবিধানিক প্রক্রিয়ায় সংশোধনীতে আপনি মৌলিক বিষয়কে সংশোধন করতে পারেন কিনা। খুব সঠিকভাবে উনি বলেছেন যে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে সমস্ত রাজনৈতিক দলের একটা ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন করে সেখানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন আনা হয়েছিল এবং সেই ভিত্তিতে অত্যন্ত শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য সুষ্ঠুভাবেই কিন্তু আমাদের ক্ষমতার পালাবদল হয়েছিল, কিন্তু হঠাৎ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হুট করে আপনি বাজেট অধিবেশনের শেষ দিন এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী যেখানে সংসদের বিশেষ কমিটি রেকমেন্ডেশন দিয়েছিল যে কেয়ারটেকার প্রভিশন বাতিল করা যাবে না, এবং সরকারের অনেক মন্ত্রীও সেদিন পদত্যাগ করতে চেয়েছিলেন যে এটা বাতিল করলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে, কিন্তু এক ব্যক্তির ইচ্ছার কাছে যখন নথি স্বীকার করে এই সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার প্রভিশনটাকে বাতিল করে দেওয়া হলো, এবং শুধু এটা এই কারণে করা হয়েছে যে এটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে যে বাতিল করেছে সেজন্য না, কারণ সুপ্রিম কোর্টে তখনকার চিফ জাস্টিস খায়রুল হক সাহেব যে যেভাবে শর্ট জাজমেন্ট দিয়েছিলেন, সেই শর্ট জাজমেন্টের সাথে ষোলো মাস পর এটা সংশোধনী হয়ে যাওয়ার পর যখন উনি ফুল জাজমেন্টটা দিলেন সেটার সাথে দুই জাজমেন্টের সাথে কোনো মিলই নেই, এবং উনি রিটায়ারমেন্টে যাওয়ার পর উনি একজন জজ হিসাবে কিভাবে একটা জাজমেন্টে স্বাক্ষর করেন এবং উনার পূর্বের দেয়া রায়ের সাথে এই রায়ের কোনো মিলই নাই, সেখানে তো এই জাজমেন্ট আইনসিদ্ধ হয়েছে এটা বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একটা খড়গ টেনে জনগোষ্ঠীর, বিশাল জনগোষ্ঠীর মানুষের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই যে একটা সংবিধানে একটা প্রভিশন আনা হয়েছিল সেই আইনটাকে আপনি একক প্রচেষ্টায় নিজের সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করতে পারেন কিনা, এটা একটা মৌলিক প্রশ্ন। এর উত্তরটা খুবই সুন্দরভাবে, এটা আইনগত উত্তর না, এটার উত্তরটা একটা বাস্তবিক উত্তর যে এটা বাতিল করাতে কি ঘটেছে গত দুই তিন বছর, বিশেষ করে 2013 শেষের দিকে এই দশম জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে যেভাবে রক্তক্ষয় হয়েছে, দেশে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে, এই সব কিছুর মূলেই কিন্তু রয়েছে এই পঞ্চদশ সংশোধনী এবং ত্রয়োদশ সংশোধনীর কেয়ারটেকার পদ্ধতিটা বাতিল করার কারণে। তো প্রশ্নকর্তা সঠিকই বলেছেন যে আমাদের রাজনৈতিক বিপর্যয়, আইনগত বিপর্যয়, সাংবিধানিক বিপর্যয় সব কিছুর মূল উৎসই হচ্ছে এই কেয়ারটেকার প্রভিশনটা বাতিল করে দেওয়া।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমরা নিউ ইয়র্ক থেকে একটি কল নেব। হ্যালো।
হ্যালো, আমি পাপিয়া নিউ ইয়র্ক থেকে বলছি।
বলুন।
অ্যাকচুয়ালি বাংলাদেশের বিচার ব্যবস্থা তো এখনো স্বচ্ছ না, এখনো সেই ব্রিটিশ আমলের সিস্টেমে চলছে। আমি জানি না কবে এটা চেঞ্জ হবে। সারা দুনিয়া কত এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এটা যে কবে হবে এইটাই আমার কোশ্চেন, যে আমরা কবে সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা পাবো বাংলাদেশে।
ধন্যবাদ পাপিয়া নিউ ইয়র্ক থেকে কল করার জন্য। কবে বাংলাদেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা হবে? ডক্টর জিল্লুর রহমান খান।
আমি এর আগে একটু বলতে চাই যে খায়রুল হক আমাকে দাওয়াত করেছিলেন আমার তৃতীয় মাত্র একটা ইন্টারভিউ দেখে। ওনার যে কমিশন এখন হচ্ছে ল কমিশনের চেয়ারম্যান, ল কমিশনের একজন মেম্বারকে দিয়ে আমাকে যোগাযোগ করলেন, আমি গেলাম, তার সঙ্গে দেখা হলো এবং আমার কনফারেন্স ছিল ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনে, রিজিয়নাল কনফারেন্স করেছিলাম রিথিঙ্কিং পলিটিক্যাল ডেভেলপমেন্ট ঢাকায় February 1st and 2nd। তো উনি তখন আসতে পারলেন না, ওনার আসার ইচ্ছে ছিল আমার কনফারেন্সে, তবে আমার বললেন যে আমার ইন্টারন্যাশনাল ডেলিগেটসদের জন্য উনি একটা লাঞ্চ একটা বন্দোবস্ত করলেন। তো ওই সময় তিনি আমাকে, আমি কতগুলো প্রশ্ন করলাম, আমারও 13th Amendment ব্যাপারে আমারও অনেক প্রশ্ন ছিল। তো উনি যেটা বললেন এবং উনি একটা বইও আমাকে দিলেন ওনার জাজমেন্টের উপরে লেখা, ওই বইটা বললেন যে দেখেন এটা আমিও এই যেটা বেসিক যে স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন উইচ ইজ দ্য ডেমোক্রেটিক স্পিরিট, রিপাবলিকান স্পিরিট, ইট ওয়াজ নট রিফ্লেক্টেড ইন দ্য 13th Amendment। যে অ্যাপিলটা যখন করল সুপ্রিম কোর্টে তখন উনি বললেন যে দেখেন এটা আলট্রা ভাইরাস আমি বলবো না, মানে পোস্ট ভাইরাস, এটা ইট কনফ্লিক্ট উইথ দ্য বেসিক স্পিরিট অন উইচ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ ফাউন্ডেড, উইচ ইজ ডেমোক্রেসি, দ্য রুল বাই দ্য পিপল ও দ্য রিপ্রেজেন্টেটিভস অফ ইট। 13th Amendment যেটা সেটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট, ইট ডাজন্ট রিপ্রেজেন্ট দ্য পিপল। তো এর উপরে বেস করে উনি ডিসিশন নিলেন, সঙ্গে সঙ্গে উনি করলেন যে ওনার তো ইটস এ গ্রুপ ডিসিশন, আপনি জানেন যে সুপ্রিম কোর্টে হি হ্যাড 4 other judges, তো ওনার মেজরিটি ওনার সঙ্গে গেল, দুজন ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট দিল, আর 7 জন উনি অ্যামিকাস কিউরায় বলে সেটা করলেন টু গিভ দ্যার কনসিডার্ড কাইন্ড অফ ওপিনিয়ন অন এ ভেরি সেনসিটিভ ইস্যু ফেসিং বাংলাদেশ উইচ ইজ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যু। তো ওর ভেতরে ডক্টর কামাল হোসেন ছিলেন, আরো কয়েকজন ছিলেন, তো ওরা বললেন যে দেখো এটা নেসেসিটির ব্যাপারে আমরা কিন্তু পার্লামেন্ট যদি চায় তাহলে একবার দুবার আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ইনস্পাইট অফ দ্য জাজমেন্ট আমরা দুবার পর্যন্ত আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন করতে পারবো। এরপরে তারা প্রায় 11-12-13 মাস পরে তারা 15 অ্যামেন্ডমেন্ট করে দে রিপিল দ্য 13 অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, এটাকে আপনি বলি যে রিপিলটা তারা করতে পারত না যদি না তাদের ওই ডিসেম্বর 2008 ইলেকশনের যে ম্যান্ডেটটা তারা না পেত। দে ওভারওয়েলমিংলি ভোটেড ফর ফোর থিংস, একটা হচ্ছে ওয়ার ক্রাইমস ট্রায়াল, আরেকটা হচ্ছে করাপশন ফাইটিং, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট, আর একটা কনসেনসাস বিল্ডিং। তো এরা এই যে ম্যান্ডেটটা তারা পেল, তারা ভাবলো যে এই সুযোগে তারা দে কুড রিপিল দ্য 13 অ্যামেন্ডমেন্ট এবং দে পুট ইন দে 15 অ্যামেন্ডমেন্ট। তো এই হচ্ছে ঘটনাটা। এবং এই ঘটনায় যে অনেকেই বলছে যে দেখেন এটা তো এই যে ইলেকশনটা করলো 5th of January 14 বয়কটেড বাই দ্য লার্জেস্ট সেকেন্ড লার্জেস্ট পার্টি অ্যান্ড আদার পার্টিজ। তো এখন কথা হচ্ছে যে তারা ইলেকশনটা কিরকম ভাবে করতে পারলো। এটা তো যদি আপনার পাবলিক কিছুটা যদি না সাপোর্ট থাকে তো ইলেকশন তো করা যায় না। অনেক দেশে ল্যাটিন আমেরিকা আফ্রিকার দেশগুলো অনেক সময় ইলেকশন ক্যান্সেল হয়ে যায়। এটা কেন হলো না? বিকজ অফ দ্য ম্যান্ডেট দ্য পার্টি রিসিভড ইন দ্য ডিসেম্বর ইলেকশন অফ 2008। এবং আমি বলে এসেছি আমার ইন্টারভিউতে, দেখো তোমরা ম্যান তোমরা অ্যাজ এ পার্লামেন্টারি গভর্নমেন্ট ইউ হ্যাভ এ রাইট টু ডিসলভ দ্য পার্লামেন্ট আফটার ইউ ক্যারি আউট দ্য ম্যান্ডেট হুইচ ইজ দ্য ওয়ার ক্রাইমস ট্রায়াল, করাপশন ফাইটিং। ইউ হ্যাভ টু ফায়ার লট অফ গভর্নমেন্ট অফিশিয়াল because you have to be cruel only to be kind in order to uphold the spirit of democracy. এই যদি দুটো জিনিস করে and you dissolve the parliament, hold a free and fair election. আমি বলেছি আমার ইন্টারভিউ।
ধন্যবাদ ডক্টর খান। মালয়েশিয়া থেকে একটা কল আছে, রবিউল, হ্যালো।
আমি লাইনে আছি।
হ্যাঁ বলুন।
আমার আমার প্রশ্ন হলো এই 5 তারিখে নির্বাচন সম্পর্কে আমি বলতে চাই জিল্লুর রহমান সাহেবের কাছে যে মানবাধিকার লঙ্ঘন করলে তার শাস্তি কি, আর মানবাধিকার লঙ্ঘন করে 5 আগস্ট থেকে 5 তারিখ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে গৃহবন্দীকে রেখেছে, বাড়ির পিছনে জলকামান ফিট করে রেখেছে, খালেদা প্রধান বিরোধী দলের নেত্রী সন্ত্রাসী কি আপনার তালেবান
যুদ্ধপতি? রবিউল আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
5 তারিখে যে নির্বাচন হয়ে গেল,
হ্যালো ডক্টর জিল্লুর রহমান খান, উনি আপনার নাম করেই বললেন যে
আমি অ্যাজ এ মানে রাষ্ট্রবিজ্ঞানী আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। বাক স্বাধীনতা ছাড়া আপনার গণতন্ত্র চলে না, এবং যে কোনো মানুষকেই যদি বাক স্বাধীনতা বন্ধ করে দেন, আর বাক স্বাধীনতা বন্ধ করতে পারেন, মনে আছে আপনার যে সুপ্রিম কোর্টের ডিসিশন, ইউএস সুপ্রিম কোর্টের ডিসিশন, জন মার্শাল বলেছিল আপনার বাক স্বাধীনতা বন্ধ হবে যখন আপনার নিজের আপনার সিকিউরিটি, আপনার যে অস্তিত্ব যখন আপনার একটা বিপদ আপনার পড়ার সম্ভাবনা থাকে, বলে যে আপনার বাক স্বাধীনতা, আপনি রাস্তায় গিয়ে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু এই ক্রাউডেড থিয়েটার ইউ ক্যানট শাউট ফায়ার ইন এ ক্রাউডেড থিয়েটার। আর আপনার যে স্বাধীনতা আমার নাকে নাকের ডগাটা যেখানে শুরু হচ্ছে সেখানে আপনার স্বাধীনতা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ব্যালেন্স অফ ফ্রিডম অ্যান্ড সিকিউরিটি এটা আপনার বুঝতে হবে। এবং আমি শুনুন, আমি বাংলাদেশে ছিলাম, আমাকে অনেকেই বলেছিল যে আপনি বাংলাদেশে যাচ্ছেন ওই সময় যাচ্ছেন এটা সঙ্গে আঙ্গুলে রাখে। আমি রাষ্ট্রবিজ্ঞানী, আমি বুঝি, আমি যাব, আমার দেখতে হবে কি ঘটনা হচ্ছে। এবং আমি যখন আপনার মেজরিটি সিট got re-elected, seta to this is a question of legitimacy, seta to ami bole eshi. Acha tar pore hote je ei je jamaat supported radicals extremists jara korlo gach kete felche, rasta kete felche, phongsho kore dicche, manush puriye marche, to er ekta to mane protibad, ei protibad o ami dekhlam holo. Ebong ei jonnei je election ta hote parlo fit, আমি কয়েকটা নিজেও দেখে এসেছি, কয়েকটা সেন্টারে আমি দেখে এসেছি, বেশি লোক নেই কিন্তু তবু যারা আসছে তারা গিয়ে ভোট দিয়ে বেরিয়ে আসছে। এই হচ্ছে ব্যাপার। এটা যদি আফ্রিকান, ল্যাটিন আমেরিকান এবং আরব দেশে হতো কোনো ইলেকশনই হতো না। তো বাংলাদেশ হচ্ছে ইউনিক একটা দেশ, আপনার মনে রাখতে হবে, নাম্বার ওয়ান।
ধন্যবাদ
ডক্টর খান। আপনি বলেন, আচ্ছা একটা পয়েন্ট আপনি শুনুন, বাংলাদেশের কোনো আপনার
ফিউডালিজম কোনোদিন ছিল না, যেটা জমিদারি ব্যবস্থা শেষ করে দিলেন শেরে বাংলা ফজলুল হক, ওটা খতম করে দিলেন আপনি। আজ যে আরব যে মুসলিম ওয়ার্ল্ডে কিজম শিয়া সুন্নি কনফ্লিক্ট বাংলাদেশে ছিল না। আপনার যে মাইনরিটিস, বাংলাদেশ অলওয়েজ ট্রিটেড দ্য মাইনরিটিস উইথ কেয়ার। এখন অবশ্য অনেক প্রশ্ন জেগেছে, কিন্তু বাংলাদেশের এই অ্যাডভান্টেজেস গুলো, বাংলাদেশের লিডারশিপ, লিডার্সরা মাস্ট টেক অ্যাডভান্টেজ অফ দিস ভেরি পজিটিভ ফ্যাক্টর্স দ্যাট বাংলাদেশ ক্যান ইউজ ফর ইটস অ্যাডভান্সমেন্ট।
ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান। আমাদের আরেকটি প্রশ্ন এসছে। হ্যালো,
হ্যালো, আমি জাহিদুর রহমান খান, আমি একজন গণমাধ্যম কর্মী, বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টেলিভিশনের জয় নিউজার হিসেবে কাজ করি। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ এবং অত্যন্ত জনবহুল এই দেশে যে প্রয়োজনীয় অবকাঠামো সুযোগ সুবিধা থাকা উচিত এবং লোকবল থাকা উচিত, সেই ধরনের সুযোগ সুবিধা এখন আমাদের বিচার ব্যবস্থায় গড়ে উঠতে পারেনি। সেজন্য হয়তো মানুষ কখনো কখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে। তবে এই ব্যবস্থা থেকে উত্তরণের বেশ কিছু পদক্ষেপ এই সরকারের সময় দেখা গিয়েছে। বিভিন্ন সময় দীর্ঘদিনের যে বিচারহীনতার যে সংস্কৃতি ছিল সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তারপরেও বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো যথেষ্ট নয়, মানুষের আশা আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন দেখা যাচ্ছে না। আমি বলবো যে বিচার ব্যবস্থা যেন আরো শক্তিশালী এবং জনমুখীতা মানুষের কাছে পৌঁছাতে পারে সেরকম একটি বিচার ব্যবস্থা আমি চাই বাংলাদেশে।
ধন্যবাদ। জাহিদুর রহমান খান, উনি ঢাকা থেকে কল করেছিলেন। ডক্টর তুহিন মালিক।
জি, জাহিদুর রহমান খান যেটা বলেছেন যে বিচার বিভাগের দীর্ঘসূত্রতা থেকে সরকার অনেক দূর সমাধান করে নিয়ে এসছে, আরো নিয়ে যাবে, এটা তো উনি এক অংশে খুবই ভালো বলেছেন। এই কারণে যে বিচার বিভাগের দীর্ঘসূত্রতা সরকারি মামলাগুলোতে একেবারেই শূন্যর কোঠায় চলে গেছে, কারণ রাজনৈতিক বিবেচনায় এই সরকার মানে গতবারেও যে সরকার ছিল, যার কন্টিনিউয়েশন এই সরকার, প্রায় 5700 উপরে মামলা তারা হত্যা, লুট, ধর্ষণ, ইভেন কারো ব্যক্তিগত টাকা আত্মসাত পর্যন্ত তার রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নিয়েছে। তো সেখানে তো অনেকগুলো মামলাই দীর্ঘসূত্রতা চলে গেছে। এবং অপরদিকে বিরোধী দলকে প্রায় লক্ষাধিক মামলা দিয়ে তারা আটকে রেখেছে, যেখানেই উপজেলা নির্বাচনের শিডিউল ঘোষণা করা হচ্ছে সেখানেই গণহারে মামলা হামলা করে তাদেরকে ঘরছাড়া করা হচ্ছে। তো এই যে রাজনৈতিক অস্ত্র হিসেবে বিচার বিভাগকে ব্যবহার করা, মামলাকে ব্যবহার করা, যার ফলশ্রুতিতে দেখেন আজকে এরশাদ সরকারের বিশেষ দূত হয়েও দুয়ারে দুয়ারে ঘুরছে, সরকারকে অভিনন্দন জানাতে বাধ্য হচ্ছে, এবং গলফ খেলার মাঠ থেকে কিভাবে সে সরকারের বিশেষ দূত হয়ে গেল জনগণ এটা চোখে দেখেছে, এবং কিভাবে তার মামলার রায় ঘোষণার দিনও মামলার রায় ঘোষণা না হয়ে আবার সেটা অধিকতর তদন্তের জন্য চলে গেছে, এবং তাকে নিয়ে কিভাবে সে নিজেই বলেছে কিভাবে তাকে নিয়ে তার মামলাকে নিয়ে খেলা হচ্ছে। এটা তো সরকারের দিক থেকে তো ঠিকই আছে, সরকার দীর্ঘসূত্রতা রাখলো না নিজের মামলার ক্ষেত্রে, কিন্তু বিরোধী দলকে নিষ্পেষণ করার জন্য, বিশেষ করে এদেশে যারা ইসলামের কথা বলছে, যেটা ডক্টর খান বললেন যে সংখ্যালঘু, কিন্তু বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে মেজরিটিরাই নির্যাতিত হচ্ছে, শুধুমাত্র তাদের ধর্মীয় বেশের কারণে, ধর্ম প্র্যাকটিসের কারণে। পৃথিবীর সব দেশেই সংখ্যালঘু নির্যাতন হয়, কিন্তু বাংলাদেশে হয় সংখ্যাগুরু নির্যাতন। এই যে একটা জনগোষ্ঠীকে তারা শুধুমাত্র ধর্মের কারণে নির্যাতন করছে, এবং এর ফলশ্রুতিতে যেটা দেশকে দুভাগে বিভক্ত করার মাধ্যমে তারা ক্ষমতাকে আঁকড়ে ধরার প্রচেষ্টার ফলশ্রুতিতেই কিন্তু 5ই জানুয়ারি নির্বাচন হয়েছে। এবং ডক্টর খান যেটা বললেন যে সেদিন নির্বাচন হয়েছে জনগণের ম্যান্ডেট ছিল, 2008 নির্বাচনে অধিক ম্যান্ডেট পেয়েছে দেখে তারা এটা করতে পেরেছে, এবং কেয়ারটেকার গভর্নমেন্টও তারা পরিবর্তন করতে পেরেছে প্রভিশন জনগণের ম্যান্ডেটের কারণে। তাহলে আমি একটা ছোট এক্সাম্পল দিই শ্রোতাদের বোঝার জন্য। আজকে ধরেন বাংলাদেশে কোনো একটা দল, বিশেষ দল 300 আসনের মধ্যে 290টা আসন নিয়ে সংসদে আসলো, এসেই তারা পরশুদিনই এই সংসদের ম্যান্ডেটের কারণে এই বাংলাদেশটাকে ইসলামিক রিপাবলিক করে দিল। এবং এই এই এটার কারণে তারা সমস্ত কিছু এখানে ইসলামিক আইন চালু করে দিল, তখন কি আপনি বলবেন যে তারা ম্যান্ডেট নিয়ে এসছে এবং এই জন্য তারা যা খুশি তাই করতে পারছে, এবং সঙ্গে সঙ্গে তারা সংবিধানও পরিবর্তন করে বলে দিল 75-এর 25শে জানুয়ারির মতো চতুর্দশ সংশোধনীতে, যেটা শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে সংবিধান সংশোধন করে বলে দিলেন যে আজকে থেকে এই এই সংসদে যারা আছেন তারা বিনা ভোটে ভোট ছাড়াই 5 বছরের জন্য নির্বাচিত হয়ে গেছেন, এবং আজকে থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। এই যে ভোট ছাড়া সংসদে আইন পাশ করে সংবিধানকে চেঞ্জ করে ইলেকশন না করেও ক্ষমতায় চলে আসার যে রেওয়াজ আওয়ামী লীগের, এবং তার ফলশ্রুতিতে 5ই জানুয়ারি নির্বাচন, এই কোনোটাই জনগণের ম্যান্ডেট না। জনগণ হয়তো কখনো কোনো একটা ইলেকশনে তাকে ম্যান্ডেট দিয়েছে, এই জন্য আপনি রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দিবেন, জনগণের ভোটের অধিকারকে পরিবর্তন করবেন, সংবিধানকে ধূলিসাৎ করে দিবেন, একদলীয় শাসন ব্যবস্থা করবেন, ডিজিটাল বাকশাল নিয়ে আসবেন, এটা তো জনগণের ম্যান্ডেটও না, সংবিধানের বিধানও না। এবং যদি বলেন যে জনগণ এটাকে সাপোর্ট দিয়েছে, সেখানে লোকজন ভোট দিয়েছে, তো এটা তো আমাদের দেশে কোন দলের তো কেউ না কেউ তো লোকজন তো আছেই। এখন যদি বলা হয় যে আওয়ামী লীগের এই দেশে 30% ভোটার আছে, তো সেদিন তো 5% লোকও তো ভোট দিল না, অনেক অনেক সেন্টারে দেখা গেছে কুকুর বিড়াল সেখানে ঘুমিয়ে আছে। এবং যেভাবে আওয়ামী লীগের নেতারাই বলেছে যে তোমরা 100 জন করে ছাত্রলীগের লোকরা দাঁড়িয়ে থাকবে, ভোট দিয়ে আবার ঘুরে আসবে, এবং আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন ছিল টুকু, টুকুর ছেলেই তো 5% ভোট দিয়ে দিল, সে নিজে একাই।
ডক্টর,
নির্বাচন, এই নির্বাচনকে তো আপনি ম্যান্ডেট দিয়ে বড় বড় কথা বলে এটাকে তো বৈধ করার মতো দুর্ভাগ্য যদি আমাদের সৃষ্টি করে ফেলি, এবং আমরা যদি এগুলোকে সাপোর্ট দেওয়া শুরু করি, তাহলে জনগণের ভাগ্য নিয়ে আমার মনে হয় যে আজকে বিচার বিভাগ নিয়ে কথা বলা হচ্ছে, তখন বোধহয় আমাদের ভাগ্য নিয়েও কথা বলা হবে।
ধন্যবাদ ডক্টর তুহিন মালিক, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আরো কলার আছে।
আমার একটা কমেন্ট আছে।
আচ্ছা, আমি আর একজনের প্রশ্নটা নিয়ে তারপরে আবার ডক্টর জিল্লুর রহমান খান আপনার কাছে আসছি। হ্যাঁ, হ্যালো, নিউইয়র্ক থেকে।
আমি দর্শনা থেকে এনামুল বলছি। বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য আইন তৈরি হয়েছে জনগণের মঙ্গলের জন্য, কিন্তু এই আইনের প্রয়োগ ঘটে সরকারি দলের ক্ষমতা, টাকার প্রভাব ও দুর্নীতির মাধ্যমে। প্রতিবেশী দেশ ভারতের আইন কত কঠোর, সেখানে মন্ত্রীদের পানিশমেন্ট হয়, আর আমাদের দেশের সামান্য এমপির আত্মীয় অন্যায় করলে তার কোনো শাস্তি হয় না, আর এমপি মন্ত্রী দুয়ের কথা। একজন শিক্ষিত বেকার যুবক যখন চাকরির বয়সসীমা 35 করার জন্য আন্দোলন করে, তখন তাকে আইনের আওতায় আনা হয়। অথচই শেয়ার বাজার কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, পদশত দুর্নীতি কেলেঙ্কারি, এই ক্ষেত্রে আইন তার নিজ গতিতে চলে। দেশের আইন আছে, বিচার আছে, তার প্রয়োগও আছে, কিন্তু দেশের বিচার ব্যবস্থা সচ্ছলতা নিয়ে প্রশ্ন দেখা যায় কেন? আমরা কি নিরপেক্ষ, সুষ্ঠু ও সঠিক বিচার আশা করতে পারি না?
ধন্যবাদ। আমরা নিউ ইয়র্ক থেকে একটি কল নেব।
হ্যালো, আমি মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশের একজন আইনজীবী, এবং নিউ ইয়র্ক থেকে আমি ল গ্রাজুয়েট, একটা নিউ ইয়র্ক ল ফার্মে দীর্ঘদিন চাকরি করি। বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে আমি প্রশ্নবোধক মনে করব, এই জন্য বিকজ বাংলাদেশের বিচার ব্যবস্থায় রাজনীতিবিদদের একটা প্রভাব থেকে যায়, বিরোধী দল হতে পারে এবং সরকারি দল হতে পারে, সে কারণে বিচার ব্যবস্থা আমি স্বচ্ছ নয় বলে বলবো। কারণ এখানকার বিচার ব্যবস্থা স্বচ্ছ, কারণ বিচারপতিরা এখানে আর্টিকেল 3 জাজ, দে আর ক্লিয়ার ফ্রম অল কাইন্ডস অফ কন্ট্রোভার্সি, দে ক্যান ইস্যু এ জাজমেন্ট এগেনস্ট এনি অফিসার, এনি ইলেক্টেড অফিসিয়াল, এনি গভর্নর, এনি এমপি অর এনিবডি। আর বাংলাদেশে ওই ব্যবস্থা নাই। বাংলাদেশের বিচারকবৃন্দ বিরোধী দল এবং সরকারি দল উভয় নিকটেই জিম্মি হয়ে আছে বলে আমি মনে করি। একজন বাংলাদেশের আইনজীবী হিসেবে বাংলাদেশে আমি প্র্যাকটিস করেছি, এখানকার প্র্যাকটিসের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত।
ডক্টর জিল্লুর রহমান খান, আমি আপনার কাছেই যাচ্ছিলাম, বলুন।
আমি শুধু বলি এই করাপশনটা, হ্যালো
হ্যালো বলুন,
করাপশন এটা ওই হ্যারল্ড লাস্কি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর ওয়ান অফ দ্য পায়োনিয়ার, যে আপনার লেবার পার্টি ফরমেশন 1898 উনি ওনার একটা হাব ছিল, উনি বলে গেছিলেন গ্রামার অফ পলিটিক্সে, করাপশন ইজ এ লুব্রিকেন্ট অফ গভর্নমেন্ট, but don't you put too much lubricant in the government machinery, it will come to a grinding halt. Shei obosthay pray chole asche onek gulo desh including Bangladesh. To eta to ami bolbo je uni je proshno korechen, arekta kotha ami je bolte chai je apnara hoyto janen je amar choto kale bondhu chilen je opposition party sroshta জিয়াউর রহমান আমার ছোট কালের বন্ধু, তিনি আমাকে অ্যাডভাইজার হিসেবে অফার করেছিলেন এবং তাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে তুমি ওপেন ডোর পলিসি করো, কিন্তু যারা লিবারেশন অফ বাংলাদেশ অপোজ করলো তাদের তুমি কিন্তু ঢুকতে দিও না, তো ওপেন ডোর করো, যারা পাকিস্তানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফট ফর পাকিস্তান, ফট ফর জাস্টিস ফর মুসলিমস অফ ইন্ডিয়া, তো এইটাই কোন ঝামেলা, কিন্তু যারা মানে স্পেসিফিক্যালি অপোজ লিবারেশন অ্যান্ড ওয়ার্ক টু আন্ডারমাইন লিবারেশন অ্যান্ড কোলাবোরেটেড উইথ পাকিস্তানি সোলজার, তাদের কিন্তু তুমি ঢুকতে দিও না। আমার কথা উনি মানলেন না, যে আমাকে রিহ্যাবিলিট করলেন, অন্যান্য সমস্ত রাইটিস পার্টি করলেন এবং আজকে যে এই পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই আমার বন্ধু ওই যদি ওপেন ডোর পলিসি উইথ লিমিটেশন যদি উনি আমার কথাটা রাখতেন তাহলে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আর আমি বলি যে আমি তো ক্ষমা করতে পারবো না, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম যখন আমার কলিগদের তারা ব্রুটালি কিলড পাকিস্তানি সোলজার্স উইথ দ্য হেল্প অব লোকাল কোলাবোরেটর, তো এই কোলাবোরেশনটা এই ওয়ার ক্রাইমস ট্রায়ালস মাস্ট বি কমপ্লিটেড, এবং এই ম্যান্ডেটটা যদি ওরা পাওয়ারটা ছেড়ে দিত, শোনেন আমেরিকান যে বাংলাদেশ ভোটিং বিহেভিয়ার, যদি ইলেকশনটা হতো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, চান্সেস আর দ্য বিএনপি উড হ্যাভ গটেন ইন টু পাওয়ার, কিন্তু পাওয়ার হলে ওই ম্যান্ডেটটা তারা কোনোদিন ক্যারি করতে পারতো না, বুঝতে পেরেছেন? তো এগুলো হচ্ছে যে আপনি বলেন ব্লেসিং ইন ডিসগাইজ অর দে নন ব্লেসিং ইন ডিসগাইজ, যেরকম ভাবে আপনি বলেন না কেন, তো এই হচ্ছে রিয়ালিটি, এই হচ্ছে বাস্তবতা। এবং আজকের দিনে আমি যে বলে এসেছি যে এরা ওয়ার ক্রাইমস ট্রায়ালস এবং করাপশন ফাইটিংটা করতেই হবে, এছাড়া বাংলাদেশের জিডিপি, শোনেন জিডিপি আজকে প্রায় 4-5% বেরিয়েছে, তো এখন তো হার্ডলি
আমাদের হাতে, ডক্টর খান খুব কম সময়, ডক্টর খান খুব কম সময়, আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি। হ্যালো,
আমি রাশেদ মাহমুদ
বলুন
ঢাকা থেকে। বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে আমার এত অভিজ্ঞতা আছে, আমি একটা ভিকটিম, 2010 সালের নারী ও শিশু নির্যাতনের মামলায় আসামি হিসেবে আসামি হই। এই মামলাটা পরে হচ্ছে 2010-এর ডিসেম্বর মাসে, তার পূর্বে আমি প্রায় 3-4 মাস পূর্বে আমি হচ্ছে ওই মেয়েকে ডিভোর্স দিই, এবং ডিভোর্স দেওয়ার 4 মাস পরে হচ্ছে সে ইটা করে, মামলাটা করে নারী ও শিশু নির্যাতন আইন 2000 এবং সংশোধন 2003-11 ধারাতে। তো এই মামলাটা কোন প্রকার ডাক্তারের সনদ নেই, প্রত্যক্ষ কোনো সাক্ষী নেই। এই মামলাটা মাদারীপুর, বাংলাদেশের মাদারীপুর জেলায় জেলা ডায়রা জজ এর অধীনে নারী নির্যাতন ট্রাইব্যুনালে চলমান।
আপনার মামলা কি এখনো চলছে?
এখনো চলছে, 2010-এ শুরু হয়েছে এবং 2011-তে 11 মার্চে এটা চার্জ গঠন হয়েছে আমাকে অভিযুক্ত করে, এবং এখন পর্যন্ত এই মামলাটার কোনো প্রকার শুনানি হয়নি, কোনো প্রকার সাক্ষী গ্রহণ হয়নি, এই 3-3.5 বছর পার হয়ে যাচ্ছে।
আপনি কি আমাদের প্যানেলিস্টদের কাছে কিছু বলতে চান?
আমি বলতে চাচ্ছি এই যে নারী ও শিশু নির্যাতন আইন 2000 এবং সংশোধন 2003, এই মামলাটা অনেকটাই নারীদের পক্ষে এবং এটা পুরুষদের ডিফেন্সের জন্য আসলে তেমন কিছুই রাখা হয়নি। এই এই ধরনের একটা একপেশে আইন, একচোখা আইন দিয়ে আসলে নারী শাসন বা সমাজের চিত্র স্বচ্ছতা কতটা আনা সম্ভব?
ধন্যবাদ রাশেদ মাহমুদ, উনি ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললেন। ডক্টর তুহিন মালিক, আমাদের সময় খুব শেষ হয়ে এসেছে প্রায়, আপনি যদি মিনিট খানেকের মধ্যে একটু এটার উত্তর দেন।
খুব বুলেট ভাবে বলবো, প্রথমে হচ্ছে ওনার ব্যক্তিগত সমস্যাটার কথা, উনি যেভাবে বললেন যে মামলায় যদি কোনো ইনগ্রিডিয়েন্টস না থাকে, উনি এখনই সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে গিয়ে আমাদের সিআরপিসির 561A বলে একটা ধারা আছে, সেখানে এই মামলাটাকে উনি কোয়াশমেন্টের জন্য যেতে পারেন, এবং উনি যেভাবে বলেছেন যদি এই ধরনের হয় এটা আশা রাখা যায় যে মামলাটা এটা কোয়াশমেন্ট করে এটা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। দ্বিতীয়ত হচ্ছে উনি একটা ভাইটাল বিষয় বললেন যে আমাদের এই বিশেষ আইনগুলোর জন্য যাদের জন্য করা হয় সুবিধাভোগী কিন্তু তারা হয় না, এটার মিস ইউজটা বেশি হয়, কারণ বিশেষ আইনে বিশেষ ধরনের ব্যবস্থা থাকে, এখানে জামিনের বিষয়ে খুব শক্ত অবস্থান থাকে, মামলার বিষয়ে থাকে, শাস্তির বিষয়ে থাকে, তখন হয় কি আমাদের আর্থ রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে এই আইনগুলা ব্যবহার হাতিয়ার হিসেবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। একটা বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্যেও যদি দ্বন্দ্ব হয় তখন তাকে যদি ওই আইনে ঘায়েল না করা হয় তাকে নারী নির্যাতন শিশু নির্যাতনের মামলা দিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা সরকারের মন্ত্রীরাও স্বীকার করছে এবং আমরাও কোর্ট কাছারিতে এটা দেখছি যে এটা কিভাবে মিস ইউজ হচ্ছে। তো এটা একটা সামাজিক সমস্যা, যতটা না এটা আমাদের আইনগত বিষয়টার চেয়ে বেশি এটা এটা সামাজিক সমস্যা, কারণ আমাদের নিম্ন আদালত থেকে শুরু করে আমাদের থানার এসআই, দারোগা, ওসি থেকে শুরু করে প্রত্যেকেই এই ট্রেডটার সাথে সংযুক্ত রয়েছে।
ধন্যবাদ ডক্টর তুহিন মালিক, আমাদের হাতে একেবারেই আর সময় নেই। ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর তুহিন মালিক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারেনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।